الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কালো গোলাম দুরূদ শরীফের ফজিলত তাজেদারে মদিনা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বললেন আল্লাহ তাআলা বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি কি এতে সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আর এর বিনিময়ে আমি তার প্রতি দশ বার রহমত নাজিল করব এবং আপনার উম্মত আপনার প্রতি একবার সালাম প্রেরণ করবে এর বিনিময়ে আমি তার প্রতি দশ বার সালাম প্রেরণ করব প্রখ্যাত মুফাসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তালালাই বলেন আল্লাহ তালার সালাম প্রেরণ অর্থ হচ্ছে হয়তো ফেরেস্তার মাধ্যমে তার প্রতি সালাম প্রেরণ করা অথবা বালা মুসিবত থেকে হেফাজত রাখা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালো গোলাম আরব মরুভূমি দিয়ে এক কাফেলা গন্তব্যে ফিরে যাচ্ছিল পথিমধ্যে তাদের পানি শেষ হয়ে গেল কাফেলার লোকেরা তীব্র পিপাসায় কাতর হয়ে পড়ল মৃত্যু তাদের মাথার উপর ঘোরপাক খাচ্ছিল হঠাৎ তাদের প্রতি আল্লাহ তালার দয়া হয়ে গেল উবাই জাহানের রহমতের কান্ডারি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহায্যার্থে তাদের নিকট গিয়ে উপস্থিত হলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাফেলাওয়ালাদের মধ্যে প্রাণ সঞ্চার হল আল্লাহর মাহবুব দানাই গায়ুব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওই সামনে পাহাড়ের পিছনে এক কুৎসিত হাবসি গোলাম তার সওয়ারি উট নিয়ে যাচ্ছে তার নিকট পানির একটি মশকও আছে যাও তাকে তার সওয়ারি সহ আমার নিকট নিয়ে আসো কিছু লোক পাহাড়ের পিছনে গিয়ে দেখলো সত্যি একজন উষ্ঠরোহী হাবসি গোলাম তার সওয়ারি নিয়ে চলে যাচ্ছে লোকেরা তাকে মদিনার তাজেদার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে এলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নিকট থেকে পানির মশটি নিজ হাতে নিয়ে নিলেন এবং তাতে নিজের বরকতময় হাত বুলিয়ে দিলেন অতঃপর তিনি মশটির মুখ খুলে দিয়ে লোকদের ডেকে বললেন এসো পিপাসার্তরা তোমাদের তৃষ্ণা নিবারণ করো কাফেলাওয়ালারাও তৃপ্তি ভরে পানি পান করল এবং নিজেদের মশগুলো পানি পূর্ণ করে নিল সে হাবসি গোলামটি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এ জ্বলন্ত মোজেজা দেখে তার নুরানি হাতে চুমু দিতে লাগল মদিনার তাজেদার উবাই জগতের সর্দার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি হাতটি সে কুৎসিত গোলামের চেহারাতে বুলিয়ে দিলেন রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি হাতের বরকতে সে হাবসির কালো কুৎসিত চেহারাটি এমন নুরানি হয়ে গেল যে পূর্ণিমার চাঁদ যেভাবে অন্ধকার রাতকে দিনের মতো আলোকিত করে দেয় সে হাবসি গোলামের মুখ দিয়ে কালেমা শরীফের আওয়াজ বের হল সে মুসলমান হয়ে গেল তার অন্তরও আলোকিত হয়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে যখন তার মালিকের নিকট গেল মালিক তাকে চিনতে পারছিল না সে তাকে তার গোলাম হিসেবে মানতে অস্বীকৃতি জানাল সে হাবসি গোলাম বলল আমি আপনার গোলাম মালিক বলল আমার গোলাম তো কালো কুচ্ছিত ছিল আর তোমাকে তো দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদের মতো সে বলল ঠিক আছে তবে আমি মাদানী আকা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান এনেছি আমি এমন নুরানি সত্তার দাসত্ব বরণ করে নিয়েছি যিনি আমাকে পূর্ণিমার চাঁদে পরিণত করে দিয়েছেন যার সংস্পর্শে গেলে সব রং চলে যায় তিনি তো কুফুরি ও পাপের রংকেও দুর্বৃত করতে পারেন তাই তার নুরানি হাতের বরকতে আমার চেহারার কালো রং চলে গেল তাতে অবাক হওয়ার কিছু নেই প্রিয় প্রিয় ইসলামী ভাইরা উবাই জাহানের সুলতান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতে আমার জীবন উৎসর্গিত হোক আল্লাহ আল্লাহ পাহাড়ের পিছনে গমনকারী ব্যক্তি সম্পর্কেও তিনি কিভাবে জানতে পারলেন আবার তার গায়ের রং কালো সে উষ্ঠরোহী আর তার নিকট পানির মশকও আছে তাও তিনি বলে দিলেন অতঃপর আল্লাহ তাবারক তালার দয়ায় এমন অলৌকিক ক্ষমতা দেখালেন একটি ছোট্ট মশকের পানি দ্বারাই তিনি কাফেলাওয়ালাদেরকে পরিতৃপ্তি করালেন এবং মশকও পূর্ণ রইল আর কালো কুচ্ছিত গোলামের চেহারাতে নুরানি হাত বুলিয়ে দিয়ে তার চেহারাকেও সুন্দর ও নুরানি করে দিলেন এমনকি তার অন্তর আলোকিত হয়ে গেল যার ফলে সে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেল আলোকময় চেহারা হযরত সাইয়েদুনা আসিদ বিন আবি উনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা মদিনার তাজদার দোনো জাহানের মালিক ও মুক্তার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বুক ও চেহারাতে তার নূরানে হাত বুলিয়ে দিয়েছিলেন। এর বরকতে আমি কোনো অন্ধকার ঘরে প্রবেশ করলে তা আলোকিত হয়ে যেত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপাদমস্তক নূরের ঝলক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, কারো বুক ও চেহারাতে মদিনার তাজেদার উভয় জগতের সর্দার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতের পরশ লাগার কারণে যদি তা আলো বিকিরিত হয়, তাহলে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে খোদ নূরের আদার, যার আপদমস্তক নূরে ভরপুর, তার নূর কিরূপ আলো বিকরণ করতে পারে তা আপনারাই অনুমান করে নিন। দারামি শরীফে বর্ণিত আছে, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হুজুরে আরবি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, তখন তার পবিত্র দাঁত মোবারকের ফাঁক দিয়ে নূর বের হতে দেখা যেত, ঘর আলোকিত হয়ে যেত। শিফা শরীফে উল্লেখ আছে, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কিয়ে হাসতেন, তখন তার নূরে সম্পূর্ণ ঘর আলোকিত হয়ে যেত। হারানো সই। উম্মুল মুমিনিন হযরত সাইয়েদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি সেহরির সময় ঘরে বসে কাপড় সেলাই করছিলাম, হঠাৎ সুইটি আমার হাত থেকে পড়ে গেল এবং বাতিও নিবে গেল। এমন সময় মদিনার তাজেদার রসুলে আনোয়ার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরে তাশরীফ আনলেন। তিনি ঘরে প্রবেশ করার সাথে সাথে সমস্ত ঘর তার নূরানি চেহারার আলোতে আলোকিত হয়ে গেল এবং আমি আমার হারানো সুইটিও খুঁজে পেলাম। সুবহানাল্লাহ, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি শানের কি অপূর্ব মহিমা। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহি তাআলা বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম সাহেবনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষও আবার নূরও, অর্থাৎ তিনি হচ্ছেন একজন নূরানি মানব। তার জাহেরি দেহ মুবারক মানুষের, কিন্তু তার আসল সত্তা হচ্ছে নূরের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানবীয় সত্তাকে অস্বীকার করা কেমন? প্রিয় ইসলামী ভাইরা, নিঃসন্দেহে আমাদের মাদানী আকা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাকিকত হলো নূর। তবে মনে রাখবেন, তার বাশারিয়াত তথা মানবীয় সত্তাকে অস্বীকার করার কোনো অনুমতি নেই। আমার আকা আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা বলেন, মদিনার তাজেদার মাহবুবে রব্বে আকবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়াতকে সম্পূর্ণরূপে অস্বীকার করা কুফুরি। কিন্তু তার বাশারিয়াত সাধারণ মানুষের মতো নয়, বরং তিনি হচ্ছেন সৈয়দুল বশার, আফজালুল বশার, খায়রুল বশার। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে এবং স্পষ্ট কিতাব। উল্লেখিত আয়াতে নূর দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য সাইয়্যেদুনা ইমাম মুহাম্মদ বিন জারির তাবারী রহমাতুল্লাহি তাআলাই বলেন, নূর দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই উদ্দেশ্য। বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম আবু বকর আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহি তাআলাই তার বিখ্যাত হাদিস গ্রন্থ আল মুনাসিফে হযরত সাইয়েদুনা জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমার মাতা পিতা উৎসর্গিত হোক, আমাকে বলুন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন। তিনি বললেন, হে জাবের, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির আগে নিজের নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আমার পরামর্শ হচ্ছে, নূরের মাসালা সম্পর্কে বিস্তারিত জানার জন্য প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত আহমদ ইয়ার খান রহমাতুল্লাহি তাআলার রিসালায়ে নূর পড়ুন। স্মৃতি শক্তি দান। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নিকট থেকে পবিত্র বাণী শুনি কিন্তু তা ভুলে যাই। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার চাদর বিছাও। আমি আমার চাদর বিছিয়ে দিলাম। তখন মালিকে জান্নাত কাসিমের নিয়ামত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ পবিত্র হাত থেকে চাদরে কিছু ঢেলে দিলেন এবং বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা তুলে নাও এবং নিজ বুকের সাথে লাগিয়ে নাও। আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করলাম। এরপর থেকে আমার স্মৃতি শক্তি এতই তীক্ষ্ণ হয়ে গেল যে আমি আর কোনো কিছুই ভুলিনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সুন্নতে বরাবর বয়ান শুনতে থাকুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল আল্লাহ তালা মদিনার তাজেদার উবাই জগতের মালিক ও মুক্তার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অসীম ক্ষমতা ও অলৌকিক শক্তি দান করেছেন। মৌলিক বস্তু দান করা, এটা আল্লাহ তালা নিজের ইখতিয়ারাধীন রেখে দিলেও, কিন্তু তিনি আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন অলৌকিক শক্তি দান করেছেন যার মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি শক্তির মতো অদৃশ্য সম্পদ নিজ গোলাম এবং আমাদের আকা হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন। আপনাদের প্রতি আমার মাদানী আবেদন, এরূপ ইমান তাজাকারী বয়ান শোনার জন্য রসুল প্রেমে উজ্জীবিত দাওয়াত ইসলামী সুভাষিত মাদানী পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন। ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আপনি সেখানে সুন্নতে ভরা বয়ান শুনতে পাবেন এবং আশেকানে রসুলদের সংস্পর্শে আপনার ইমানও তাজা হবে। সুন্নতে ভরা ইজতেমা সমূহতেও অংশগ্রহণ করতে থাকুন, মাদানী কাফেলা সমূহতে সফর করতে থাকুন। সম্ভব হলে মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত কমপক্ষে একটি রিসালা পাঠ করুন এবং সুন্নতে ভরা বয়ানের একটি অডিও বা ভিডিও ক্যাসেট শুনুন। ইনশা আল্লাহ এতে আপনার জীবন দিন দুনিয়ার অফুরন্ত বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আমি গুমরাহী থেকে কিভাবে বেরিয়ে এলাম, আপনাদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টির লক্ষ্যে ক্যাসেট শোনা সম্পর্কে একটি মাদানী বাহার পেশ করছি। তানজিম অনুযায়ী ভারতের বাগদাদের একটি শহর মলাকাপুরের জনৈক ইসলামী ভাইয়ের বর্ণনা। তিনি বলেন, আমি প্রায় 5 বছর যাবৎ দেশের বাইরে ছিলাম। বত আকিদা সম্পূর্ণ লোকদের খারাপ সংস্পর্শে আমার পুত পবিত্র রহমতপূর্ণ ইসলামী আকিদা ঘুনে ধরতে থাকে। ইতিবছরে আমি ভারতে চলে আসি, সাথে করে বত আকিদায় পরিপূর্ণ 30টি অডিও ভিডিও ক্যাসেটও নিয়ে আসি। খোদার মর্জি এরূপই ছিল, একজন সবুজ পাগড়িধারী ইসলামী ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি অত্যন্ত মমতার সাথে আমার উপর ইনফরাদি কৌশিস করেন এবং অতি মহাব্বতের সাথে দাওয়াত ইসলামীর মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি বিসিডি ক্যাসেট তিনি আমাকে তোহফা স্বরূপ প্রদান করেন। ঘরে এসে আমি বিসিডিটি চালু করে দেই। আলহামদুলিল্লাহ, যতক্ষণ বিসিডিটি চলছিল ততক্ষণ আমার অন্তর থেকে গোমরাহির কালো দাগ দূরীভূত হচ্ছিল। যখন বিসিডিটি শেষ হল, আমার অন্তর হঠাৎ বলে উঠল, নিঃসন্দেহে এ বিসিডিটি হকপন্থীদের, এ চেহারাগুলোর মিথ্যুক ভণ্ডদের চেহারা নয়। আমি প্রতিজ্ঞা করে নিলাম, এ বিসিডি ওলাদের আকিদা জীবনও ছাড়ব না। আমি আবেগপূর্ণ হয়ে আমার সাথে নিয়ে আসা অশ্লীল ও গোমরাহীপূর্ণ 30টি অডিও ভিডিও ক্যাসেট সাথে সাথে ধ্বংস করে দিলাম, যাতে কোনো মুসলমান তা শুনে বা দেখে গোমরা না হয়। আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা বলে মদিনার তাজেদার উবাই জগতের সর্দার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য জ্ঞানের অধিকারী ছিলেন এবং তিনি মানুষদেরকে অদৃশ্য খবরাদিও বলতেন। এ প্রসঙ্গে একটি ইমান তাজাকারী বর্ণনা শুনুন এবং আনন্দে মেতে উঠুন। গায়বী সংবাদ, হযরত সাইয়েদুনা উনাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আমার সম্মানিত পিতা বলেন, যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন মদিনার তাজেদার উবাই জগতের সর্দার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম আমাকে দেখতে আসেন। তিনি আমাকে দেখে ইরশাদ করলেন, এ রোগে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তখন তোমার কি অবস্থা হবে যখন আমার জাহিরি অফাতের পর তুমি দীর্ঘদিন পাড়ি দিয়ে তুমি অন্ধ হয়ে যাবে? রসুল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের পবিত্র মুখে এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম, সওয়াব অর্জনের নিয়তে তখন আমি ধৈর্য ধারণ করব। তিনি বললেন, যদি তুমি তা করো তবে তুমি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সর্বশেষে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম এর জাহিরি পর্দা করার পর তার দৃষ্টিশক্তি সত্যি চলে গিয়েছিল। অতঃপর দীর্ঘকাল পর আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি পুনরায় ফিরিয়ে দেন এবং দৃষ্টিশক্তি নিয়েই তিনি ইহলোক ত্যাগ করেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, আল্লাহর মাহবুব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ মালিক আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতা বলে নিজ গোলামদের জীবনকালের খবর রাখতেন এবং তাদের জীবনে যা ঘটবে তাও তিনি জানতেন। মদিনার তাজেদার উবাই জগতের সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে অদৃশ্য জ্ঞানের অধিকারী ছিলেন তা পবিত্র কোরআনের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত। এখানে এর সপক্ষে শুধুমাত্র কয়েকটি আয়াত তুলে ধরা হলো। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 30 পারা সূরা আত-তাকবীরের 24 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং এ নবী অদৃশ্য বিষয় বর্ণনা করার ব্যাপারে কৃপণ নন। বর্ণিত রেওয়াত থেকে এটাও জানা গেল, যখন কোনো মানুষের উপর বিপদ আসে অথবা কোনো মুসলমান অক্ষম হয়ে পড়ে তখন তার উচিত ধৈর্য ধারণ করে সওয়াবের হকদার হওয়া। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমি আমার বান্দার দৃষ্টিশক্তি নিয়ে নেই অতঃপর সে তাতে ধৈর্য ধারণ করে তখন আমি তাকে তার চোখের বিনিময়ে জান্নাত দান করি। দানব আকৃতির উট। একদা মক্কা শরীফে এক বণিক এসেছিল, তার নিকট থেকে আবু জাহেল কিছু মাল কিনল, কিন্তু টাকা দিতে গরিমসি শুরু করে দিল। অসহায় বণিক অনেক চেষ্টা করা সত্ত্বেও যখন আবু জাহেল থেকে টাকা আদায় করতে পারছিল না, তখন পরেশান হয়ে কোরাইশদের নিকট এসে সে বিনয় সহকারে বলল, আপনাদের মধ্যে এমন কেউ আছে যিনি আমি গরিব অসহায় মুসাফিরের প্রতি দয়া করতে পারেন এবং আবু জাহেলের নিকট থেকে আমার প্রাপ্য টাকা আদায় করিয়ে দিতে পারেন? কোরাইশরা মসজিদের কোনায় বসা এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলল, যাও তুমি গিয়ে ওই ব্যক্তির নিকট তোমার অভিযোগ বলো, তিনি অবশ্যই তোমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারবেন। কোরাইশরা তাকে সে ব্যক্তির নিকট পাঠানোর উদ্দেশ্য ছিল, তিনি যদি আবু জাহেলের নিকট যান তাহলে নিশ্চিত সে তাকে তিরস্কার ও অপমান করে তাড়িয়ে দিবে, অতঃপর তারা তাতে আনন্দ বোধ করতে পারবে এবং তা তাদের হাসির খোরাক হবে। মুসাফির লোকটি তার খিদমতে উপস্থিত হয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলল। তিনি উঠলেন এবং আবু জাহেলের ঘরের দরজায় গিয়ে দরজাতে করাঘাত করলেন। আবু জাহেল ভিতর থেকে জিজ্ঞাসা করল, কে? উত্তর দিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল ঘর থেকে বের হল। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার চেহারা মলিন হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, কি উদ্দেশ্যে আসছেন? অসহায়দের সহায়, দয়া ও করুণার আধার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার পাওনা কেন দিচ্ছ না? এখনই তার পাওনা ফিরিয়ে দাও। আবু জাহেল বলল, এখনই দিয়ে দিচ্ছি। এ বলে সে সোজা ঘরের ভিতরে চলে গেল এবং টাকা নিয়ে এসে মুসাফিরের হাতে সমর্পণ করে পুনরায় অন্দর মহলে চলে গেল। যারা এ ঘটনা নিজ চোখে দেখেছিল তারা পরবর্তীতে আবু জাহেলকে জিজ্ঞেস করল, আবু জাহেল, তুমি আজব কাণ্ড ঘটিয়েছ, বলো দেখি এরূপ কেন করলে? আবু জাহেল বলল, কি বলবো, যখন মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নাম নিলেন তখন আমার মধ্যে আমি ছিলাম না। আমার মধ্যে এমন ভীতির সঞ্চার হলো, আমি যখন বাইরে এলাম তখন এক ভয়ানক দৃশ্য আমার চোখে ভেসে উঠল। আমি দেখলাম একটি দানব আকৃতির উট আমার দিকে হা করে তাকিয়ে আছে। এমন ভয়ানক উট আমি জীবনেও দেখিনি। তাই কোনো কথা না বলে তার কথা মাথা পেতে নেয়া ছাড়া আমার উপায় ছিল না, না হলে সে উট আমাকে পিষ্ট করে মারত। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতই দয়া ও করুণার সাগর ছিলেন। গরিব দুঃখী মজলুম মানুষের প্রতি কতই সহানুভূতিশীল ছিলেন। আত্মমানবতার সেবায় তিনি ছিলেন সদা সর্বদা নিবেদিত প্রাণ। অত্যাচারিত নিপীড়িত শোষিত নিষ্পীষিত মানুষের হক তিনি উদ্ধার করে দিতেন। আল্লাহ তাআলাও ছিলেন নিজের মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসীম দয়াবান ও করুণাময়। শত্রুর মোকাবেলায় তিনি তার মাহবুবকে গায়বী সাহায্য করেছিলেন, দিয়েছিলেন অনেক গৌরবিত বিজয়। আবু জাহেল ছিল একজন অনাদি কাফির এবং সব সময়ের জন্য ইমান থেকে বঞ্চিত, তাই তো সে এত বড় মহান মুজেজা সচক্ষে দেখার পরেও বেঈমানি রয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বাঘ এসে গেল। আল্লাহ তাআলার প্রিয় হাবিবের আরো একটি মহান মুজেজা এবং বদ নসিব আবু জাহেলের বাতিনী অন্তরের আরো একটি কাহিনী শুনুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষদের দিনের দাওয়াত দেওয়ার কারণে কুরাইশ কাফিরদের চিরশত্রুতে পরিণত হয়ে পড়েন। তারা তাকে নানাভাবে কষ্ট দিতে থাকে এবং তার প্রতি নির্মম অত্যাচার চালাতে থাকে। এমনকি তারা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হত্যার ষড়যন্ত্র চালায়। একদা মদিনার তাজেদার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদি হাজুন এর দিকে তাশরিফ নিলেন। সুযোগ পেয়ে নদর নামী এক কঠোর কাফির তাকে শহীদ করার উদ্দেশ্যে এগিয়ে এলো। যখনই সে আল্লাহর হাবিব হাবিবে লাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলো, একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। সে প্রাণ ভয়ে শহরের দিকে পালিয়ে গেল। আবু জাহেল তার এ কাণ্ড দেখে তার নিকট এ কারণ জিজ্ঞাসা করল। সে বলল, আমি আজ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে তার পিছু নিয়েছিলাম, কিন্তু যখন আমি তার নিকট পৌঁছাই তখন দেখি মুখ হাঁ করে দাঁত কামড়িয়ে কয়েকটি বাঘ আমার দিকে এগিয়ে আসছে, তাই আমি পালিয়ে আমার জীবন বাঁচালাম। এত বড় মহান মুজেজার কথা শোনার পরেও বদ নসিব নরাদম আবু জাহেল বলল, এটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু। নিজের সম্মানিত পিতামাতাকে জীবিত করলেন। পিতামাতার প্রতি সন্তান সন্ততিদের থাকে অত্যন্ত ভালোবাসা, প্রত্যেকের এটা সহজাত নিয়ম। তাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষেত্রে এর বিপরীত ঘটবে কেন? তার পিতামাতার প্রতি তারও ছিল অনেক ভালোবাসা, তাই তিনি নিজ সম্মানিত পিতামাতাকে স্বীয় উম্মতের অন্তর্ভুক্ত করে নেয়ার জন্য মহান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে তাদের জীবিত করে আমাদের দেখালেন। তার এক অলৌকিক ক্ষমতা ও আজিমুশান মুজিজা, সে মহান মুজিজাটি আপনিও শুনুন এবং আনন্দে মেতে উঠুন। ইমাম আবুল কাসেম আব্দুর রহমান সুহাইলি রহমাতুল্লাহি তালালাই তার রওজুল উইনুফ নামক কিতাবে বর্ণনা করেন, উম্মুল মুমিনিন হযরত সাইয়্যেদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মদিনার তাজেদার উবাই জগতের সর্দার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ আমার সম্মানিত পিতামাতাকে জীবিত করে দিন। আল্লাহ তাআলা সিয় হাবিবের দোয়াকে কবুল করে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা উবাইকে জীবিত করে দিলেন। তারা জীবিত হয়ে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান এনে আবার নিজ নিজ পবিত্র মাজারে তাশরীফ নিয়ে গেলেন। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা একাত্মবাদী ছিলেন। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান যখন এ দুনিয়া ত্যাগ করেন তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার আম্মাজান সাইয়্যেদাতুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্বে ছিলেন। মক্কি মাদানী সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 5 বা 6 বছরে উপনীত হয় তখন তার আম্মাজানও এ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যান। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা দেন। এতে কারো মনে কখনো এ সন্দেহ যেন সৃষ্টি না হয় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতাদ্বয় আল্লাহর পানা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন এবং তারা কবরে আজাবে লিপ্ত ছিলেন। তাই মদিনার তাজেদার উভয় জগতের সর্দার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবিত করে কালেমা পড়িয়ে মুসলমান করেন যাতে তারা শাস্তি থেকে মুক্তি পায়। ঘটনা এরূপ নয়, বরং তারা উভয়ে আল্লাহ তাআলার উপর বিশ্বাসী ছিলেন এবং তাওহীদের উপর অটল ছিলেন। জীবনেও তারা কখনো মূর্তি পূজা করেননি। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তাদের নিজ উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়ার জন্যই পুনরায় জীবিত করে কালেমা পাঠ করিয়েছিলেন। যে মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম ছিলেন তাও জান্নাতে যাবে। হযরত সাইয়্যেদুনা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি তাআলা তাফসিরে রুহুল বয়ানে বর্ণনা করেন, হযরত সাইয়্যেদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াসালাম 3 দিন বা 7 দিন কিংবা 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন, তাই সে মাছও জান্নাতে যাবে। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি। প্রিয় ইসলামী ভাইরা, ভেবে দেখুন যে মাছের পেটে আল্লাহর নবী হযরত সাইয়্যেদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াসালাম মাত্র কয়েকদিন ছিলেন, সে মা যদি জান্নাতে যেতে পারে তাহলে যে মা আমিনার গর্ভে হযরত সাইয়্যেদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াসালামের আকা মাদানী ওয়ালে মোস্তফা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস ছিলেন, সে মা আমিনা আল্লাহর পানা কুফরির উপর দুনিয়া থেকে চির বিদায় নেবেন এবং কবরে আজাবে লিপ্ত থাকবেন তা কিভাবে সম্ভব হতে পারে? নিঃসন্দেহে সুলতানে কাউনাইন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতার পুত পবিত্র জীবনের প্রতিটি মুহূর্তই একাত্মবাদের উপর ছিল এবং তারা নিঃসন্দেহে জান্নাতি। বরং আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সকল পূর্বপুরুষই ছিলেন একত্ববাদী। এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ফতোয়া রাজাবিয়ার 30 খণ্ডের 267 থেকে 305 পৃষ্ঠা অধ্যয়ন করুন। মৃত্যু ছাগল জীবিত হয়ে গেল। একদা হযরত সাইয়্যেদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার তাজেদার উবাই জগতের সর্দার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলেন। তিনি মদিনার তাজেদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারাতে অনাহারের ভাব লক্ষ্য করলেন। তিনি আর দেরি না করে সোজা বাড়ি চলে গেলেন। নিজ স্ত্রীকে বললেন, ঘরে খাবার কি আছে তাড়াতাড়ি দাও। স্ত্রী বলল, ঘরে শুধুমাত্র একটি ছাগল এবং সামান্য জব ছাড়া আর কিছুই নেই। ছাগলটি জবাই করে রান্না করা হয়েছে আর জবগুলো পিষে রুটি তৈরি করে তরকারির মধ্যে দিয়ে শরীর তৈরি করা হয়েছে। হযরত সাইয়্যেদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সুপের শরীর এর সে পাত্রটা নিয়ে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে পেশ করলাম। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ দিলেন, হে জাবির, গিয়ে লোকদের ডেকে আনো। যখন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান উপস্থিত হলেন তখন ইরশাদ করলেন, কয়েকজন কয়েকজন করে আমার কাছে পাঠাও। সাহাবাগণ আলাইহিমুর রিদওয়ান এক একজন করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে খাবার খেয়ে চলে যান। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সকলের খাওয়া শেষ হলো আমি দেখলাম পাত্রে প্রথমে যে পরিমাণ খাবার ছিল খাবার খাওয়ার পরও তা পরিপূর্ণ রইল। সরকারে আলী ওয়াকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণকে হাড়গুলো বাইরে ফেলে না দেওয়ার জন্য ইরশাদ করেছিলেন। সরকারে দো আলম রহমতে আলামিয়ান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাড়গুলো একত্রিত করার জন্য নির্দেশ দিলেন। যখন হাড়গুলো একত্রিত করা হলো সরওয়ারে কায়নাত শাহিনশাহে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ পবিত্র হাত হাড়গুলোর উপর রেখে কিছু পাঠ করলেন। পাঠ করার সাথে সাথে হাড়গুলো নড়ে উঠল এবং দেখতে দেখতে পূর্ণ বকরিতে রূপান্তরিত হয়ে কান ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। অতঃপর সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, হে জাবির, তোমার ছাগল নিয়ে যাও। আমি যখন ছাগলটি নিয়ে ঘরে পৌঁছালাম, আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করল, এ ছাগল কোথা থেকে আনলেন? আমি বললাম, আল্লাহর শপথ, এটা সেই ছাগলই যা তুমি জবাই করে দিয়েছিলে আমাদের প্রিয় আকা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর দোয়ার বরকতে আল্লাহ তাআলা তা আমাদের জন্য পুনরায় জীবিত করে দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মৃত্যু মাদানী মুন্না জীবিত হয়ে গেল। প্রখ্যাত আশেকে রসুল হযরত আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি তাআলা বর্ণনা করেন, রসুল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামকে মেহমানদারি করার জন্য হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই মাদানী মুন্নার সামনে একটি ছাগল জবাই করেছিলেন। কাজ শেষ করে তিনি যখন চলে গেলেন, তার ছোট্ট ছোট্ট দুই মাদানী মুন্না ছুরি নিয়ে ঘরের ছাদের উপর উঠল। বড় ভাই ছোট ভাইকে বলল, চলো, আবু যেরূপ ছাগলটাকে জবাই করেছে আমিও তোমাকে সেরূপ জবাই করি। অতঃপর বড় ভাই ছোট ভাইকে হাত পা বেঁধে ছাদের উপর ফেলে তার গলায় ছুরি চালিয়ে দিল এবং শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে তা হাতের উপর নিয়ে নিল। যখন এ মর্মান্তিক দৃশ্য তাদের আম্মাজানের চোখে পড়ল, তিনি তার দিকে দৌড়ে গেলেন। অপর ভাই ভয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে সেও মারা গেল। মায়ের চোখের সামনে ছোট্ট ছোট্ট দুই শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যুর পরেও সে ধৈর্যশীলা মা কোনরূপ কান্নাকাটি কিংবা হাই হুতাশ করলেন না। তার কান্নাকাটি কিংবা হাই হুতাশ দেখলে হয়তো মহান অতিথি সুলতানে দোজাহান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম মনে কষ্ট আনতে পারেন। এ আশঙ্কায় তিনি ধৈর্যের চরম পরিচয় দিলেন। খুব শান্তভাবে তিনি তার আদরের শিশুপুত্র দুইটির মরাদেহ ঘরে নিয়ে এসে কাপড় দ্বারা ঢেকে রাখলেন। কাউকে তিনি এ ঘটনা জানতে দিলেন না, এমনকি নিজ স্বামী হযরত সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও না। মন তার যদিও পুত্র শোকে রক্তশ্রু বিসর্জন করছিল, তবুও তিনি তার চেহারাতে ফুটে উঠতে দেননি। একান্ত শান্তভাবে এবং সম্পূর্ণ হাসি মুখে তিনি মহান অতিথির জন্য রান্নাসহ সবকিছু সম্পাদন করেছিলেন। মদিনার তাজেদার উভয় জগতের সর্দার হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদুনা জাবিরের ঘরে তাশরিফ আনলেন এবং রসুলে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে খাবার রাখা হল। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন। তিনি রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরওয়ারদিগার আপনাকে বলেছেন জাবিরকে বলার জন্য তিনি যেন তার শিশুপুত্র দুইটি আপনার সামনে নিয়ে আসেন, যাতে তারাও আপনার সাথে আহার করার সৌভাগ্য অর্জন করতে পারে। মদিনার তাজেদার হাবিবে পরওয়ারদিগার জনাবে আহমদে মুখতার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়ে তোমার শিশুপুত্র দুটিকে নিয়ে আসো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি স্ত্রীর নিকট গিয়ে স্ত্রীকে বললেন, ছেলেরা কোথায়? রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের ডাকছেন। স্ত্রী বললেন, রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলুন তারা এখন ঘরে নেই। হযরত সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলেরা এখন ঘরে নেই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলার আদেশ, তাদেরকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। হযরত সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় স্ত্রীর নিকট গিয়ে তার শিশুপুত্র দুটিকে ডেকে আনার জন্য বললেন। স্ত্রী তখন আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুহূর্তে তাদের হাজির করা আমার পক্ষে সম্ভব নয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যাপার কি, তুমি কাঁদছ কেন? স্ত্রী তাকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং কাপড় উল্টিয়ে তার ফুটফুটে মাদানী মুন্না দুটির লাশ দেখালেন। লাশ দেখে তিনিও কান্নায় ভেঙে পড়লেন, কেননা তিনি তাদের মৃত্যুর কথা আগে জানতেন না। হযরত সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদরের শিশুপুত্রদ্বয়ের লাশ দুটি এনে হুজুরে পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে রাখলেন। তখন তার ঘর থেকে কান্নার প্রচণ্ড আওয়াজ আসছিল। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে বললেন, যাও আমার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো জাবিরের মৃত্যু শিশুপুত্র দুটির জন্য আমার দরবারে দোয়া করতে, যাতে আমি তাদের জীবিত করে দেই। হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে জাবিরের মৃত্যু শিশুপুত্র দুটি জীবিত হয়ে গেল। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের ওসিলায় আমাদের ক্ষমা হোক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো আমাদের প্রিয় আকা মাদানী আলে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের কি অপূর্ব মুজেজা, কি অসাধারণ অলৌকিক শক্তি! অল্প খাবারে পরিতুষ্ট করলেন, অল্প খাবারে পরিতুষ্ট করলেন অনেক লোককে, তারপরেও তাতে কোনো রকমের ঘাটতি দেখা গেল না। আবার উচ্ছিষ্ট হাড়গুলোর উপর দোয়া পরে তাকেও রক্ত মাংস অস্থিচর্মে পরিপূর্ণ একটি জীবন্ত ছাগলে রূপান্তরিত করে দেখালেন। শুধুমাত্র ছাগল নয়, জাবিরের মৃত্যু দু মাদানী মুন্না পুত্রকেও আল্লাহ তালার হুকুমে জীবিত করে দেখালেন তিনি জগৎবাসীকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বেয়াদবকে জমিনে গ্রহণ করেনি। প্রিয় ইসলামী ভাইরা, শানে রিসালাতে বেয়াদবকারী এক দুর্বৃত্তের করুণ পরিণতির একটি ঘটনা শুনুন এবং চিন্তা করুন। আল্লাহ তাআলা নিজ মাহবুবের দুশমনদের প্রতি কিরূপ প্রতিশোধ পরায়ণ, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক খ্রিস্টান মুসলমান হয়ে সূরা বাকারা ও সূরা আল ইমরান মুখস্থ করেছিল। সে তাজেদারে রিসালাত, শাহেনশাহে নবুয়াত, মাহবুবে রব্বুল ইজ্জাত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের অন্যতম কাতেব নিযুক্ত হল। কিছুদিন পর সে আবার মুরতাদ হয়ে খ্রিস্টান ধর্মে ফিরে গেল। খ্রিস্টান ধর্মে ফিরে গিয়ে সে গালিবাস করে বেড়াতে লাগল। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামকে যা লিখে দিতাম তিনি শুধু তাই জানতেন। বেশি দিন হয়নি, অস্বাভাবিকভাবে সে মৃত্যুমুখে পতিত হল। তার গোত্রের লোকেরা একটি কবর খনন করে তাকে তাতে দাফন করল, কিন্তু রাতে জমিন তাকে কবর থেকে বাইরে নিক্ষেপ করে দিল। তার গোত্রের লোকেরা বলল, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের কাজ, কেননা সে তাদের ধর্ম ত্যাগ করে চলে আসছিল, তাই তারা আমাদের সঙ্গীকে কবর থেকে বের করে ফেলেছে। অতঃপর তারা আরেকটি কবর খনন করে তাতে তাকে পুনরায় দাফন করল, কিন্তু সকালে তাকে আবারও কবরের বাইরে মাটিতে পড়ে থাকতে দেখা গেল। এবারও তারা বলাবলি করল, এটা হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদেরই কাজ, কেননা সে তাদের ধর্ম ত্যাগ করে চলে এসেছিল, তাই তারা তার কবর খনন করে তাকে বাইরে ফেলে দিয়েছে। তৃতীয় দিন তারা তার জন্য যত গভীরে খনন করা যায় তত গভীরে একটি কবর খনন করে তাতে দাফন করল, কিন্তু সকালে তাকে আবারও জমিনের উপর পড়ে থাকা অবস্থায় পাওয়া গেল। এবার তারা নিশ্চিত হল তার সাথে এ আচরণ মানুষের পক্ষে সম্ভব নয়, অতঃপর তাকে তারা দাফন না করে মাটিতে পড়ে থাকা অবস্থায় ফেলে রেখে চলে আসলো। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলম নিয়ে সমালোচনা করা ধ্বংসের কারণ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, সে হতবাগা সমগ্র বিশ্ব প্রতিপালকের সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সহচর্য লাভ করার পরেও তার গুরুত্ব দেয়নি, বরং তার দুর্ভাগ্য ও স্বেচ্ছাচারিতার কারণে মুরতাদ হয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলম নিয়ে সমালোচনায় মেতে উঠেছে। পরিণামে সে এমনভাবে ধ্বংসের অতল গভীরে নিক্ষিপ্ত হল, আল্লাহ তাআলার জমিনও তাকে গ্রহণ করেনি। এ ঘটনা থেকে এটাও জানা গেল, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক জ্ঞান নিয়ে সমালোচনায় মেতে ওঠা উবায় জাহানের ধ্বংস ডেকে আনা। মুমিনেরা শানে রিসালাত ও রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান নিয়ে কখনো সমালোচনায় মেতে ওঠে না, বরং তা মুনাফিকদেরই কাজ। কেউ সত্যি বলেছে, মুনাফিকই নিন্দা সমালোচনার জন্ম দেয়। প্রিয় ইসলামী ভাইরা, বয়ানের সমাপ্তির পূর্বে সুন্নাতের ফজিলত এবং কয়েকটি সুন্নাত ও আদব বর্ণনার সৌভাগ্য অর্জন করার চেষ্টা করছি। নবীদের সুলতান, সরওয়ারে জিশান, সর্দারে দো জাহান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো মূলত সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। মুসাফা করার ১৪টি মাদানী ফুল। নাম্বার ১, দুজন মুসলমান পরস্পর সাক্ষাতের সময় সালাম করে উভয় হাত দ্বারা মুসাফা করা সুন্নাত। নাম্বার ২, বিদায় নেওয়ার সময়ও সালাম করে পরস্পর মুসাফা করতে পারবেন। নাম্বার ৩, রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন দুজন মুসলমান সাক্ষাতের সময় পরস্পর মুসাফা করে এবং কুশল বিনিময় করে, আল্লাহ তাআলা তাদের জন্য ১০০টি রহমত নাজিল করেন। এর মধ্যে ৯০টি রহমত আবেগপূর্ণ সাক্ষাৎকারী এবং আন্তরিকপূর্ণ কুশল জিজ্ঞাসাকারীর জন্য বরাদ্দ করেন। নাম্বার ৪, যখন দুজন বন্ধু পরস্পর মিলিত হয় মুসাফা করে এবং রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, তারা পৃথক হওয়ার পূর্বে তাদের পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়। নাম্বার ৫, মুসাফার সময় দুরূদ শরীফ পাঠ করে সম্ভবপর হলে এ দোয়াটিও পড়ে নিন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের ক্ষমা করুন। নাম্বার ৬, দুজন মুসলমান মুসাফার সময় আল্লাহ তাআলার দরবারে যে দোয়াই করবে ইনশা আল্লাহ তাআলা তা কবুল হয়ে যাবে এবং হাত পৃথক করার আগেই উভয়ের গুনাহও ক্ষমা হয়ে যাবে। নাম্বার ৭, পরস্পর মুসাফা করলে শত্রুতা দূরীভূত হয়। নাম্বার ৮, হুজুরে পাক সাহিবে লাওলাক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান তার মুসলিম ভাইয়ের সাথে মুসাফা করে এবং কারো অন্তরে অপরের প্রতি কোনরূপ হিংসা বিদ্বেষ ও শত্রুতা না থাকে তাদের হাত পৃথক করার আগেই আল্লাহ তাআলা তারা উভয়ের পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেন। আর যে মুসলমান তার মুসলিম ভাইয়ের প্রতি সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিতে দেখে এবং কারো অন্তরে অপরের প্রতি কোনো হিংসা বিদ্বেষ ও শত্রুতা না থাকে তাদের দৃষ্টি ফিরিয়ে নেয়ার আগেই তারা উভয়ের পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। নাম্বার ৯, যতবার সাক্ষাৎ হবে ততবার মুসাফা করা যাবে। নাম্বার ১০, পরস্পর এক হাতে মুসাফা করা সুন্নত নয়, বরং উভয় হাতে মুসাফা করা সুন্নত। নাম্বার ১১, অনেক লোক কেবলমাত্র আঙ্গুলের মাধ্যমে মুসাফা করে, এটা সুন্নত নয়। নাম্বার ১২, মুসাফার পর নিজের হাতে চুমু দেওয়া মাকরুহ। যে সমস্ত ইসলামী ভাইয়ের মধ্যে মুসাফার পর নিজের হাতে নিজে চুমু দেওয়ার অভ্যাস রয়েছে তারা তাদের সে অভ্যাস পরিহার করবেন। নাম্বার ১৩, সুদর্শন বালকের সাথে মুসাফা করলে যদি যৌন উত্তেজনা সৃষ্টি হয় তাহলে তার সাথে মুসাফা করা জায়েজ নেই, বরং তার প্রতি দৃষ্টিপাত করলেও যদি কাম উত্তেজনা সৃষ্টি হয় তাহলে দৃষ্টিপাত করাও গুনাহ। নাম্বার ১৪, হাতে রুমাল ইত্যাদি নিয়ে মুসাফা করা সুন্নাত নয়, বরং খালি হাতে তালুর সাথে তালু মিলিয়ে মুসাফা করা সুন্নাত। বিভিন্ন রকমের অসংখ্য সুন্নাত শেখার জন্য দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাদুল মদিনা প্রকাশিত ৩৯২ পৃষ্ঠা সম্মিলিত বাহারে শরীয়তের ১৬তম অংশ এবং ১২০ পৃষ্ঠা বিশিষ্ট সুন্নাত আদব নামক কিতাব দুইটি সংগ্রহ করে পাঠ করুন। সুন্নাতের তরবিয়াতের একটি অন্যতম মাধ্যম দাওয়াত ইসলামের মাদানী কাফেলাসমূহ আশে কানে রসুলের সাথে সুন্নাতে ভরা সফরকে নিজ জীবনে অপরিহার্য করে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ। কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর তিন দিনব্যাপী আন্তর্জাতিক সুন্নাতে ভরা ইজতেমা শেষের দিনে আশেকানে রসুলের অসংখ্য মাদানী কাফেলা সুন্নাতের তরবিয়াতের জন্য শহর থেকে শহর, গ্রাম থেকে গ্রামে সফরের উদ্দেশ্যে রওনা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ১৪২৬ হিজরির আন্তর্জাতিক ইজতেমা হতে আগ্রা তাজ কলোনির বাবুল মদিনা করাচি একটি মাদানী কাফেলা নিয়ম মোতাবেক সফর করে একটি মসজিদে গিয়ে অবস্থান নেয়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে মাদানী কাফেলায় অংশগ্রহণকারী জনৈক নবাগত ইসলামী ভাইয়ের ভাগ্যের দরজা খুলে যায়। স্বপ্নে সে তাজেদারে মদিনা সুরুরে কলব সিনা সাহিবে মুআত্তার ফসিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দিদার লাভ করে। এতে সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। দাওয়াত ইসলামীকে মনে প্রাণে মেনে নিয়ে সে মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো দাওয়াত ইসলামীর আশেকানে রসুলদের সহচর্যের বরকতে ভাগ্যবান এক ইসলামী ভাই তাজেদারে মদিনা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভে কিভাবে ধন্য হলেন। দাওয়াত ইসলামীর আশেকানে রসুলদের সহচর্যের কি অপূর্ব বরকত! তাদের সহচর্যের বরকতের আরও একটি মাদানী বাহার শুনুন এবং আনন্দিত হন। আমি বিদেশি ফিল্মের প্রতি বেশি অনুরক্ত ছিলাম। এক সৈনিক ইসলামী ভাই চিঠির মাধ্যমে জানান, আমি গুনাহের সাগরে নিমজ্জিত ছিলাম। আমার নিকট ছিল অসংখ্য বিদেশি গানের ক্যাসেট। এর মধ্যে কিছু কিছু ক্যাসেট ছিল আল্লাহর পানা কুফরি গানে ভরপুর। বিদেশি ফিল্ম দেখা ছিল আমার প্রিয় শখ। ফিল্ম গান শোনা, রং রসিকতা করা, তাস খেলা ছিল আমার দৈনিক কাজ। আমি ছিলাম সীমাহীন বেপরোয়া এক দুর্দান্ত যুবক এবং মাতা পিতার অবাধ্য সন্তান। মোট কথা, এমন কোনো পাপ নেই যাতে আমি পা রাখিনি। জীবনের এরকম লাগামহীনতার মধ্যে আমি সেনাবাহিনীতে চাকরি নেই। রাওয়ালপিন্ডি থেকে কোয়েটাতে আমাকে বদলি করা হয়। সারাটা পথ রেলে যাত্রীদের কষ্ট দিয়ে আমি কোয়েটে পৌঁছাই। সেখানে পৌঁছাবার পর দাওয়াত ইসলামের একজন পাগড়িদারী ইসলামী ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়। সে ইসলামী ভাই ছিলেন গোলজারে তাইবার অধিবাসী। তিনি আমার উপর ইনফরাদি কৌশিস করে আমাকে সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমাতে নিয়ে যান। তার উত্তম চরিত্র এবং মিষ্টি কথায় মুগ্ধ হয়ে আমি আমার পূর্ববর্তী সমস্ত গুনাহ থেকে তওবা করে নিলাম। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি দাওয়াত ইসলামীর মাদানী মহলের সাথে পুরোপুরি সম্পৃক্ত। 30 দিনের মাদানী কাফেলায় আশেকানে রসুলদের সাথে সফর করার সৌভাগ্য আমি অর্জন করি। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি একটি এলাকায় মোশারাতের নিগরানের দায়িত্ব পালন করছি এবং এলাকাতে নামাজ ও সুন্নাতের সারা জাগানোয় মেতে আছি। নেককারদের ভালোবাসা সওয়াবের কাজ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, আশেকানে রসুলদের সহচর্য ও নেককারদের প্রতি ভালোবাসা একজন দুর্বৃত্তকে কোথা থেকে কোথায় নিয়ে গেল। আপনারাও সর্বদা সৎসঙ্গ এবং পুণ্যবানদের ভালোবাসার মনোভাব গড়ে তুলুন। যারা মাদানী কাফেলাতে সফর করে তারা উপরোক্ত দুইটি নিয়ামত অর্জনে সুবর্ণ সুযোগ পায়। সৎ লোকদের ভালোবাসলে সওয়াব পাওয়া যায়, তবে সে ভালোবাসা আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে হতে হবে। পার্থিব বা ব্যবসায়িক ফায়দা লাভ কিংবা কারো উত্তম চালচলন, চিত্তকর্ষক কথাবার্তা, মনোহারী রূপ, মাধুরী, অঢেল ঐশ্বর্যে মোহিত হয়ে কাউকে ভালোবাসলে সে ভালোবাসা আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভের জন্য হবে না। এমনকি রক্ত সম্পর্কের কারণে পিতামাতা, সন্তান সন্ততি কিংবা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে ভালোবাসলেও তাতে কোনো সওয়াব পাওয়া যাবে না, যদি তা আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভের উদ্দেশ্য না থাকে। প্রখ্যাত মুফাসির হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তালালাই আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ভালোবাসার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, কোনো মানুষকে কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ভালোবাসতে হবে। সে ভালোবাসা দুনিয়াবি ফায়দা ভোগ এবং রিয়া থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন এবং মুসলমানদের প্রতি ভালোবাসা এ পর্যায়ে অন্তর্ভুক্ত হবে, যদি তা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হয়। আউলিয়া ইকরাম রহিমাহুমুল্লাহু তাআলা আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালামদের প্রতি ভালোবাসা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার্থে ভালোবাসার সর্বোচ্চ স্তর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসার আটটি ফজিলত। নাম্বার এক, কেয়ামতের দিন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, সে লোকেরা কোথায় যারা আমার শ্রেষ্ঠত্ব ও মহত্বের খাতিরে একে অপরকে ভালোবাসত, আজ আমি তাদেরকে আমার আরশের ছায়ার তলে জায়গা দিব, আজ আমার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। নাম্বার দুই, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা আমার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে, আমার উদ্দেশ্যে সভা সমাবেশে উপস্থিত হয়ে আমার গুণগান করে, আমার উদ্দেশ্যে পরস্পর দেখা সাক্ষাৎ করে এবং আমারই ভালোবাসা অর্জনের জন্য নিজেদের ধন সম্পদ পরস্পরের মধ্যে খরচ করে, তাদেরকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। নাম্বার তিন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার মহত্ব ও সম্মানের খাতিরে যারা পরস্পর মহব্বত করে তাদের জন্য পরকালে বিরাট নূরের মিনার হবে, যা দেখে নবী ও শহীদগণ ঈর্ষা করবেন এবং আকাঙ্ক্ষী হবেন। নাম্বার চার, যদি দুজন ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার জন্য একে অপরকে ভালোবাসে, এর মধ্যে একজন বাস করে পূর্বে, অপরজন বাস করে পশ্চিমে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা উভয়কে একত্রিত করে বলবেন, এই সেই ব্যক্তি যাকে তুমি আমার জন্য ভালোবাসতে। নাম্বার পাঁচ, নিশ্চয়ই জান্নাতে ইয়াকুতের স্তম্ভসমূহ রয়েছে, যার উপর নির্মিত সুরম্য অট্টলিকা রয়েছে। ওই অট্টলিকার দরজাসমূহ সব সময় খোলা থাকবে, তা এমন উজ্জ্বল ও চকচক করছে যেরূপ উজ্জ্বল তারকা চকচক করে। সাহাবা ইকরাম আরজ করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাতে কারা বাস করবে? তিনি ইরশাদ করলেন, সেসব লোক যারা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে, একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে পরস্পরে বসে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরস্পর দেখা সাক্ষাৎ করে। নাম্বার ৬, আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনার্থে বন্ধুত্ব স্থাপনকারীগণ আরশের চারপাশে ইয়াকুতের চেয়ারে বসে থাকবে। নাম্বার ৭, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই কাউকে ভালোবাসবে বা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কারো সাথে শত্রুতা পোষণ করবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান খরাত করে কিংবা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দেয়া থেকে বিরত থাকে, সে ব্যক্তি অবশ্যই তার ঈমানকে পূর্ণ করে নিল। নাম্বার ৮, দুজন ব্যক্তি যখন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসে, তাদের মধ্যে সম্পর্ক তখনই ছিন্ন হয় যখন তাদের একজন কোনো গুনাহে লিপ্ত হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু।